بسم الله الرحمن الرحيم.
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.
السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فرح المخلفون بمقعدهم خلاف رسول الله وكرهوا أن يجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله وقالوا لا تنفروا في الحر، قل نار جهنم أشد حرا لو كانوا يفقهون. وقال سبحانه: ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم. وقال سبحانه: ولئن سألتهم ليقولن إنما كنا نخوض ونلعب، قل بالله وآياته ورسوله كنتم تستهزئون. لا تعتذروا قد كفرتم بعد إيمانكم، إن نعف عن طائفة منكم نعذب طائفة بأنهم كانوا مجرمين. সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে তাওহীদের দিশা দান করেছেন, যিনি আমাদেরকে তাওহীদের পথে চলার জন্য আদর্শ দায়ী, আদর্শ ব্যক্তিত্ব, আদর্শ রসুল হিসাবে মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনোনীত করেছেন, সেই আল্লাহরই প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে প্রতিদিনের ন্যায় আজকেও দিনী তালিমি মজলিসে সমবেত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, অসংখ্য অগণিত সালাত ও সালাম প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত হিসাবে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য ফরজ করে দিয়েছেন, যদিও তারা বিভিন্ন দল মত পথ তরিকা ইজম বিভিন্ন দিকবিদিক ছুটাছুটি করে নিজেরা নিজেদের উপরে জুলুম করে নিজেরাই নিজেদের ক্ষতিগ্রস্তটা টেনে নিয়ে আসছে, নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ততার মধ্যে ফেলে দিচ্ছে। সেই আদর্শ ব্যক্তিত্ব, সেই আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব, আদর্শ দায়ী, আদর্শ ইমাম, আদর্শ রাসূল আদর্শ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমাদের গতকালকে থেকে একটি সিরিজ আলোচনা শুরু হয়েছিল, সেটি ছিল ইসলাম ভঙ্গকারী বিষয়, ঈমান ভঙ্গকারী বিষয় বা নওয়াকিদুল ইসলাম। আমরা তার মধ্য হতে আল্লাহর দেওয়া তৌফিক অনুযায়ী চারটি বিষয়ের আলোচনা পেশ করেছিলাম, চারটি বিষয়ের আলোচনা পেশ করেছিলাম। তার মধ্য হতে প্রথম বিষয় হচ্ছে কি, শিরক। দুই নম্বর বিষয় ওয়াসিলা। তিন নম্বর বিষয় কাফেরের কুফুরিকে অস্বীকার করা অথবা তার কুফুরি সম্পর্কে সন্দেহ পোষণ করা। চার নম্বর আল্লাহ এবং তার রাসূলের বিধানের চাইতে অন্য কারো বিধান পরিপূর্ণ, আল্লাহ এবং তার রাসূল যে হিদায়ত, আল্লাহ যে হিদায়ত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন সেই হিদায়তের চাইতে অন্যের হিদায়তকে বেশি পূর্ণ মনে করা, যে অন্যের হিদায়তটা হচ্ছে বেশি পূর্ণ, বেশি গ্রহণযোগ্য বা অন্যের হিদায়তের তাসির বেশি, অন্যের হিদায়তকে গ্রহণ করে নিচ্ছে অথবা এই বিশ্বাস পোষণ করছে। আল্লাহ তার দেওয়া হিদায়ত বা তিনি যে হিদায়ত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন সেই হিদায়তের চাইতে অন্যের হিদায়তকে বেশি প্রাধান্য দেওয়া, অন্যের হিদায়তকে বেশি পূর্ণ মনে করা এবং রসুলের আনিত হেদায়তকে অকার্যকর মনে করে ফেলা, এটা হচ্ছে কি ইসলাম ভঙ্গের বিষয়। এবং আমরা এর সপক্ষে বর্তমান সময়ে কতগুলো দল মত পথের নাম নিয়ে আমরা আলোচনা পেশ করেছিলাম, যারা বর্তমান সময়ে ভাবছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকার যে পথের দিকে মানুষকে আহ্বান করেছেন সেই পথের চাইতে তাদের আনিত পথটা হচ্ছে বেশি উত্তম এবং সেই পথের দিকে তারা মানুষকে আহ্বান করে বেড়াচ্ছে। সেক্ষেত্রে আমরা দলিলগুলোকেও পেশ করেছিলাম এবং উপমাও পেশ করেছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইসলাম ভঙ্গকারী বিষয়সমূহের মধ্যে হতে পঞ্চম বিষয়। পঞ্চম নম্বর বিষয়, যে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কোনো বিধানকে অপছন্দ করবে। গতকালকের বিষয় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের চাইতে অন্যের হেদায়েতকে বেশি প্রাধান্য দিবে, অন্যের হেদায়েতটা বেশি উত্তম এটা মনে করবে। আজকের বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কোনো বিধান, আনিত হেদায়েত সেটা পরিপূর্ণটা হোক অথবা আংশিক হোক, এটাকে তারা অপছন্দ করবে, একে তারা সন্তুষ্ট চিত্তে মেনে নিতে পারবে না, এই বিষয়গুলোতে তারা অপছন্দ করবে। যদিও তারা কখনো কখনো সেই বিষয়গুলোর উপরে আমল করে দেখিয়ে দেয়, আমলে বাস্তবায়ন করে দেখাচ্ছে যে সেই আমলগুলো সে করছে, কিন্তু আমলগুলো করতে গিয়ে সে অন্তরের মধ্যে ঘৃণা নিয়ে তারপরে আমল করছে, অন্তরের মধ্যে অপছন্দ রয়েছে, রাসূলের আনিত বিধানকে সে অপছন্দ করছে, অপছন্দ করে তারপরে সে আমলে বাস্তবায়ন করছে অথবা কখনো কখনো একদম বর্জনই করে ফেলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্রেণীর মানুষগুলো সম্পর্কে সূরা মুহাম্মাদের নয় নম্বর আয়াত ইরশাদ করছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালাহুম। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালাহুম। তারা অপছন্দ করে আল্লাহ তাআলা তাদের জন্য যা অবতীর্ণ করেছেন, আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই সমস্ত বিষয়কে তারা অপছন্দ করে এবং এই অপছন্দ করার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমলগুলোকে বরবাদ করে দেন। তাহলে আয়াতে কারিমা থেকে বোঝা যাচ্ছে যে তারা অপছন্দ করে কিন্তু তারপরেও কি করত, আমলে বাস্তবায়ন করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুন 70 নম্বর আয়াত ইরশাদ করছেন, বল জাহুম বিল হক ওয়া আকসারুহুম লিল হাক্কি কারিহুন, বরং তাদের উপরে তাদের জন্য সত্য চলে এসেছে, সত্য চলে এসেছে তাদের জন্য, ওয়া আকসারুহুম লিল হাক্কি কারিহুন, এবং তাদের অধিকাংশই সত্যকে অপছন্দ করে, সত্যকে তারা অধিকাংশরাই অপছন্দ করে, কিন্তু তারা আমলে বাস্তবায়ন করত। এই শ্রেণীকে ইসলামের পরিভাষায় মুনাফিক শ্রেণী হিসাবে আখ্যায়িত করা হয়। মুনাফিকরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করত এবং অধিকাংশ সময় জামাতের সাথেই সালাত আদায় করত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা জিহাদ করত এবং অধিকাংশ জিহাদে তারা উপস্থিত ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন প্রকার আমলের বাস্তবায়ন যেগুলো ছিল সেই সমস্ত আমলের মধ্যে তারা সারিবদ্ধভাবে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে সেই সমস্ত কাজগুলো তারা করত, কিন্তু তারা সেই সমস্ত কাজ করত অপছন্দ নিয়ে, তাদের মনের মধ্যে ছিল অপছন্দ, তারা কখনো কখনো পরিপূর্ণভাবে ঘৃণা করত, কখনো কখনো পরিপূর্ণভাবে অস্বীকার করত, কখনো কখনো অন্তর দিয়ে এর পরিপূর্ণতাটাকে অস্বীকার করে ফেলত এবং কখনো এর বাহ্যিক আংশিক কিছু অংশকে তারা অস্বীকার করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 54 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন, তারা সালাত আদায় করতে আসে না কিন্তু এমন অবস্থায় আসে যে তারা অলসতার সাথে সালাত আদায় দাঁড়ায়। তারা সালাত আদায় করতে আসে শুধুমাত্র অলস অবস্থায় আসে, অলসতা তাদের উপরে ভর করে নেয়, অলসভাবে তারা আল্লাহ রসুলের পিছনে এসে সালাত আদায় করতে দাঁড়ায়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা নিসায় আরো ইরশাদ করছেন, ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, যখন তারা সালাত আদায় দাঁড়ায় তখন তারা শুধুমাত্র অবজ্ঞা করে অলসতার সাথে সালাতের মধ্যে দাঁড়িয়ে থাকে। তাদের উদ্দেশ্য থাকে যে আমরা শুধুমাত্র লোকদেরকে দেখাচ্ছি, লোকদেরকে দেখানোটাই তাদের শুধুমাত্র উদ্দেশ্য থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 8 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ফারিহাল মুখাল্লাফুন বিমাকাদিহিম খিলাফা রাসূলিল্লাহ ওয়া কারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ ওয়া ক্বালু লা তানফিরু ফিল হার কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন। এর আগে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা, তারা শুধুমাত্র অবজ্ঞা নিয়ে অলসতা নিয়েই তারা শুধুমাত্র সালাতে এসে দাঁড়ায়, সালাত আদায়ের জন্য তারা জামাতের সাথে উপস্থিত হয়। ওয়ালা ইউনফিকুন ইল্লা ওয়া হুম কারিহুন, এবং তারা আল্লাহর রাস্তায় খরচ করে না শুধুমাত্র অপছন্দ অবস্থা ছাড়া, যতটুকু তারা খরচ করছে আল্লাহর রাস্তায় তাদের অন্তরে এই খরচ সম্পর্কে পুরোটাই রয়েছে ঘৃণা, ঘৃণা নিয়ে, বিদ্বেষ নিয়ে, অপছন্দ নিয়ে তারা আল্লাহর রাস্তায় খরচ করে। আল্লাহর রাস্তায় খরচ করাকে তারা অপছন্দ করে, আল্লাহর রাস্তায় খরচ করাকে তারা অলসতা ভাবে, আল্লাহর রাস্তায় খরচ করাকে তারা ঘৃণা ভরে করে, ঘৃণার সাথে খরচ করে, এবং সালাতে যখন দাঁড়ায় তখন তারা সালাতে দাঁড়ায় যখন তখন তারা অপছন্দ অবস্থায়, ঘৃণিত অবস্থায় তারা আল্লাহর রসুলের পিছনে অথবা সাহাবীদের সাথে এসে সালাতে দাঁড়ায়। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফারিহাল মুখাল্লাফুনা বিমাকাদিহিম খিলাফা রাসূলিল্লাহ, আল্লাহর রসুলের বিপরীতে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তাদের অবস্থানকে তারা আনন্দ চিত্তে গ্রহণ করে নেয়। আনন্দ চিত্তে তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচারণে লিপ্ত হয়। ওয়াকারিহু ওয়া ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জান মাল নিয়ে যুদ্ধ করাকে, জিহাদ করাকে তারা অপছন্দ করে। এবং তাদেরকে যখন বলা হয় অকালু লা তানফিরু ফিল হার, তোমরা কোন খারাপ অবস্থার দিকে যেও না, গরম কোন অবস্থার দিকে যেও না, এবং তারা অন্যদেরকে আহ্বান করতে থাকে যে তোমরা ক্ষতিকর পরিস্থিতির দিকে যেও না, তোমরা গরম কোন পরিস্থিতির দিকে যেও না, গরম আবহাওয়ার মধ্যে তোমরা জিহাদ করতে বের হয়েও না, তখন তারা মানুষগুলোকেই আহ্বান করতে থাকে, মানুষগুলোকে আল্লাহর রাস্তা থেকে বিরত করার জন্য প্রচেষ্টা চালাতে থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইরশাদ নির্দেশ করছেন, নবী তুমি বলে দাও, কুলনারু জাহান্নামা আশাদ্দু হাররা, জাহান্নামের আগুন হচ্ছে সবচাইতে গরম, লাউকানু ইয়াফকাহুন, যদি তারা জানতে পারত। এই দেখা যাচ্ছে যে তারা অসংখ্য প্রকারের আমল করে যেত, অসংখ্য আমল করত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, দান খায়রাত তারা করত, সাদাকা খায়রাত তারা করত, যাকাত তারা আদায় করত, জিহাদ তারা করত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সফরেও তারা বের হতো, কিন্তু তারা এই বের হওয়াটাকে অপছন্দ অবস্থায় বের হতো। যতগুলো আমল তারা করত, এই আমলগুলোর সাথে তাদের ঘৃণা থাকত, অপছন্দ অবস্থায় এই আমলগুলো তারা বাস্তবায়ন করত। এটা হচ্ছে ইসলাম ভঙ্গকারী বিষয়ের মধ্যে হতে অন্যতম একটি বিষয়, যেটা নিফাকের সাথে জড়িত, যেটা কপটতার সাথে জড়িত, যেটা মুনাফিকির সাথে জড়িত। এই মুনাফিকি দুই প্রকার, একটা হচ্ছে বড় মুনাফিকি, বড় মুনাফিকি যার আদর্শ, আমল, ঘোষণা, প্রচেষ্টা সব কিছু আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যায়, আদর্শটাও যায় আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে, আমলটাও যায় আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে, তাদের ঘোষণাটাও যায় আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে, এবং তার আমল ও ঘোষণা সোজা চলে যায় কোরআন এবং সহি সুন্নাহর বিরুদ্ধে, সকল প্রকার ওহির বিরুদ্ধে যায় তার আমল এবং আচার আচরণগুলো। এরা আল্লাহ এবং তার রাসূলকে সবসময় অবজ্ঞা ভরে স্মরণ করে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে সবসময় মানুষকে প্ররোচনায় লিপ্ত করে। যেমন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নিফাক, আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার সাথী সঙ্গীরা সবসময় খোলাখুলিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করত, তাকে মিথ্যা প্রতিপন্ন করত, এবং আল্লাহ এবং তার রাসূলের সাথে, আল্লাহ এবং তার রাসূল যে সমস্ত বিধানগুলো দিয়ে পাঠিয়েছেন, নিয়ে এসেছেন, এই সমস্ত বিধানগুলোকে তারা কখনো কখনো আংশিকভাবে তারা অস্বীকার করত, আংশিকভাবে তারা মেনে নিত, আংশিক অবস্থার উপরে তারা এতেকাদ, বিশ্বাস স্থাপন করত, ইমান অর্জন করত, ইমান আনয়ন করত এবং ইত্তেবা করত, আবার আংশিক অবস্থাকে তারা অস্বীকার করে ফেলত। এ ছিল আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার সাথী সঙ্গী মুনাফিকদের অবস্থা। এগুলো সব ইসলাম ভঙ্গকারী বিষয়, এদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসায় উল্লেখ করেছেন, ইন্নাল মুনাফিকিন ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, নিশ্চয়ই মুনাফিকরা তারা আল্লাহকে ধোঁকা দেয়, তারা আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য প্রচেষ্টা চালায়, বরং তারা নিজেরাই নিজেদের উপরে ধোঁকা পেশ করে। এদের আযাব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা, নিশ্চয়ই এই সমস্ত মুনাফিকরা জাহান্নামের অতল তলে থাকবে, সবচাইতে ঘৃণিত জাহান্নামের মধ্যে তাদের হবে আবাস, তারা সেই সমস্ত ঘৃণিত জাহান্নামের মধ্যে তারা বসবাস করবে এবং তাদের জন্য কখনোই কোনো সাহায্যকারী সেখানে থাকবে না। এ হচ্ছে নিফাক। এই নিফাক, এই মুনাফিকদের ঈমান ছিল কোরআনুল করিম যার উল্লেখ করেছে সূরাতুল মুনাফিকুনে, যাদের ঈমানের বিষয়ে বিস্তারিত আলোচনা এসেছে সূরাতুল মুনাফিকিনে, যাদের সাক্ষ্যের বিষয়ে আলোচনা এসেছে সূরাতুল মুনাফিকিনে, যাদের আমলের বিষয়ে ইরশাদ এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ তাআলা বলছেন যে যখন মুনাফিকরা আসবে, তারা বলবে ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল, এ নবী আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আমিও জানছি, আমিও বলছি, আমিও জানি, আল্লাহও জানেন যে আপনি হচ্ছেন আল্লাহর রাসূল, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে অবশ্যই মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদদু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সা মা কানু ইয়ামালুন, এবং তারা এইভাবে শপথ করে, এইভাবে তারা শপথ করে সাক্ষ্য দেয়, এবং তারা এই সাক্ষ্যের মাধ্যমে মানুষকে আল্লাহর রাস্তা থেকে দূরে রাখতে প্রচেষ্টা চালায়, আল্লাহর রাস্তার জন্য তারা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা বলছেন ইন্নাউনসা মা কানু ইয়ামালুন, তারা যত প্রকারের আমল করবে সব প্রকারের আমলকে আল্লাহ বরবাদ করে দিবেন। তারা সাক্ষ্য দিত, তারা আমলও করত, কিন্তু তাদের অন্তরের অবস্থা ছিল কপটতাযুক্ত, তাদের অন্তরের মধ্যে ছিল আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে বিদ্বেষ। সদা সর্বদা তারা প্রচেষ্টা চালিয়ে যেত কি করে আল্লাহর দ্বীনের পথে, কি করে আল্লাহর রাস্তার পথে মানুষকে বাধাগ্রস্ত করা যায়, কি করে আল্লাহর রাস্তা থেকে মানুষকে হটিয়ে দেওয়া যায়, কি করে আল্লাহর রাস্তা থেকে নতুন নতুন করে আল্লাহর রাস্তায় নতুন নতুন প্রতিবন্ধকতা আনয়ন করা যায়। এইভাবে মুনাফিকরা কাফেরদের মতোই এবং কাফেরদের সাথে বিভিন্ন ধরনের কূটকৌশল চালাত, বিভিন্ন ধরনের আমলে বাস্তবায়ন করত মুনাফিকরা। এই নিফাকি এতেকাদিভাবে বিশ্বাসগত যে নিফাক, বিশ্বাসগত যে অপছন্দ, এইটা ছয় ভাবে হয়ে থাকে, এটা ছয়টা অংশ হয়ে থাকে। বিশ্বাসগত নিফাক, বিশ্বাসগত কপটতা, বিশ্বাসগত মুনাফিকি, এটা ছয় ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করছে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করছে, পুরোটাকেই মিথ্যা প্রতিপন্ন করছে, অথচ উপর দিয়ে দেখাচ্ছে যে না সে ইমান এনেছে। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই যেইভাবে ইমান এনেছিল, সে পুরাপুরিভাবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করত। দুই নাম্বার, অথবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তার কিছু অংশকে তারা মিথ্যা প্রতিপন্ন করত, আংশিক বিষয়কে তারা মিথ্যা প্রতিপন্ন করত, পুরোটাকে মিথ্যা প্রতিপন্ন করে না, অস্বীকার করে না বা ঘৃণা পোষণ করে না, কিন্তু আংশিক কোন বিষয়ে ঘৃণা পোষণ করে, যেমন আমরা উল্লেখ করলাম। অথবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা বিদ্বেষ পোষণ করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা বিদ্বেষ পোষণ করে, বিদ্বেষ পোষণ করত, শত্রুতা পোষণ করত। চার নাম্বার, অথবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত বিধানাবলী নিয়ে এসেছেন সেই সমস্ত বিধানাবলীর সাথে তারা বিদ্বেষ পোষণ করত, পুরোটা বিধানের সাথে বিদ্বেষ পোষণ করত, অথবা আংশিক বিষয়ের সাথে তারা বিদ্বেষ পোষণ করত। অথবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দ্বীনের পথে চলার জন্য মানুষকে আহ্বান করছেন সেই দ্বীনের কিছু অংশের সাথে তারা বিভিন্নভাবে কটুক্তি করে যেত। ছয় নম্বর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনকে প্রচার করে যাচ্ছেন সেই দ্বীনের সাহায্য করাকে তারা অপছন্দ করত, দ্বীনের সাহায্য করাকে তারা অপছন্দ করত। এই যত প্রকারের নিফাকি রয়েছে, এই নিফাকি যারা অন্তরের মধ্যে যাদের অন্তরের মধ্যে এই প্রকারের নিফাকি গ্রহণ করে তারা চলবে, তাদের আমল যত সুন্দর হোক না কেন, তাদের আমলের বাস্তবায়ন যত সুন্দরই হোক না কেন, তাদের যত প্রকারের ত্যাগ দেওয়া আমল হোক না কেন, রক্ত ঝরানো যত প্রকারের আমল হোক না কেন, আল্লাহর রাস্তায় মালকে বিলিয়ে দেওয়া যত প্রকারের আমল হোক না কেন, যেমন প্রকারের আমল হোক না কেন, তার সেই আমলগুলো তার ইসলামকে বিধ্বংস করে দিবে, তার ইমানকে বিধ্বংস করে দিবে, ইসলামের সাথে তার শত্রুতা বাড়তেই থাকবে। কেননা এটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে শত্রুতা, কেননা আল্লাহ এবং তার রাসূলের সাথে শত্রুতা। আমরা ইমানের আলোচনা পেশ করতে গিয়ে সেখানে ইমানের বাস্তবায়ন হয় তিনটা বিষয়ের সমন্বয়ে, সেই বিষয়টি আলোচনা পেশ করেছিলাম যে তিনটা বিষয়ের সমন্বয়ে ইমানের বাস্তবায়ন হয়। একটা হচ্ছে অন্তর দিয়ে বিশ্বাস করা, দুই নাম্বার হচ্ছে মুখ দিয়ে স্বীকৃতি দেওয়া, তিন নাম্বার হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করে তার বাস্তবায়ন করা। যে ব্যক্তি এই তিনটা সমন্বয়ে ইমানের বাস্তবায়ন না করবে তার ইমানের পূর্ণতা আসবে না। কেননা আল্লাহর প্রতি ইমান, আল্লাহর রুবুবিয়্যাতের প্রতি ইমান, আল্লাহর ইবাদতের প্রতি তথা আল্লাহ তাওহীদুল উলুহিয়ার প্রতি ইমান এবং আল্লাহর আসমা ও সিফাতের প্রতি ইমান এবং আমরা রসুলের প্রতি ইমানের যে বিষয়, যে স্তম্ভগুলোকে আলোচনা করেছিলাম, মালায়েকাদের প্রতি ইমানের যে স্তম্ভগুলোকে আলোচনা করেছিলাম, তারপরে কিতাবের প্রতি ইমানের যে স্তম্ভগুলোকে আলোচনা করেছিলাম, এই সবগুলো বিষয়ের প্রতি ইমান আনতে হবে এই তিনটা বিষয়ের সমন্বয় করে। এই তিনটা বিষয়ের পরিপূর্ণ বাস্তবায়ন থাকতে হবে, পরিপূর্ণ বাস্তবায়ন বিহীন আল্লাহর প্রতি ইমান, রসুলের প্রতি ইমান কখনো সম্ভব নয়, দ্বীনের প্রতি ইমান কখনো সম্ভব নয়। আল্লাহ তাআলা এই শ্রেণীর মানুষের আমল সম্পর্কে বলছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাহবাতা আমালাহুম, যারা আল্লাহ যা অবতীর্ণ করেন সেই অবতীর্ণকৃত বিষয়ের প্রতি যারা ঘৃণা পোষণ করে, সেই অবতীর্ণকৃত বিষয়ের প্রতি যারা অপছন্দ ঘৃণিত ভাব পোষণ করে, অথবা এর সাথে শত্রুতা পোষণ করে, অথবা এর আংশিক বিষয়ের সাথে শত্রুতা পোষণ করে, অথবা রসুলের পুরো জীবনের সাথে শত্রুতা পোষণ করে, অথবা আল্লাহ রসুলের সাথে আংশিক জীবনের প্রতি শত্রুতা পোষণ করে, দীনের কোন বিষয় পরিপূর্ণ বিষয় অথবা আংশিক বিষয়ের সাথে শত্রুতা পোষণ করে বা ঘৃণা পোষণ করে, তাদের ইমান কি হবে? বিনষ্ট হয়ে যাবে, একদম বিনষ্ট হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, আজকে আমরা আমাদের সমাজে ঠিক একই রকম অবস্থা দেখতে পাচ্ছি। জীবনের কোন কোন ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আইনের বাস্তবায়ন চলছে, আর জীবনের অধিকাংশ ক্ষেত্রেই আল্লাহ এবং তার রাসূলের আইনকে অত্যন্ত কপটতার সাথে ঘৃণার সাথে দূর করে দেওয়া হচ্ছে। ব্যক্তি জীবনের কিছু অংশে চলছে আল্লাহর দেওয়া দিনী বিধান, আর ব্যক্তি জীবনের অধিকাংশ ক্ষেত্রে চলছে আল্লাহর দেওয়া দিনকে অস্বীকার অথবা ঘৃণা পোষণ। তারপরে দিনী জীবনের কিছু অংশে চলছে আল্লাহ এবং তার রাসূলের আনিত বিধানের প্রতি, আল্লাহ এবং তার রাসূলের আনিত বিধানের প্রতি ঈমান এবং তার বাস্তবায়ন, কিন্তু দিনী জীবনের অধিকাংশ ক্ষেত্রে চলছে নিজেদের মন গড়া আইনের বাস্তবায়ন, নিজেদের মন গড়া কানুনের বাস্তবায়ন, নিজেদের মন গড়া ইবাদতের বাস্তবায়ন। এইগুলো সব এই নিপাকের অন্তর্ভুক্ত হবে। যদিও তারা তাদের স্বীকারোক্তিতে বলছে আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানো, আল্লাহর হুকুম আর নবীর তরিকার মধ্যেই সফলতা, আল্লাহর হুকুম আর নবীর তরিকার মধ্যেই সকল প্রকার কল্যাণ, এই সমস্ত কথাবার্তা ডায়ালগ স্লোগান যদিও তারা দিয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের আনিত বিধানকে সত্যিকার অর্থে তারা অপছন্দ করে বর্জন করছে। আল্লাহ এবং তার রাসূলের দেওয়া তাবলিগের সিস্টেম তাদের কাছে পছন্দ হচ্ছে না, ওই সিস্টেম তাদের কাছে একদম অপছন্দ। আল্লাহ এবং তার রাসূলের আনিত একামতে দীনের বাস্তবায়ন, একামতে দীনের পথ পদ্ধতি আজকে আর তাদের কাছে পছন্দনীয় হচ্ছে না। তারা নিজেদের নেতার তৈরি করা পথ এবং মতের উপরে পরিচালনা করছে নিজেদের দলগুলোকে। একামতে দীন করতে যাচ্ছে তো নিজেদের দলের মত অনুযায়ী, একামতে দীন করতে যাচ্ছে তো নিজের আমিরের আনুগত্য অনুযায়ী। আল্লাহ এবং তার রাসূলের আনিত বিধানগুলোকে এক্ষেত্রে একেবারে অবজ্ঞা ভরে তারা অস্বীকার করছে, অথবা সেইগুলোকে পিছনে ফেলে দিয়ে চলে যাচ্ছে। তাদের একটাই মাত্র কথা যে এই বিংশ শতাব্দীর এই যুগে সেই পুরাতন আইন কানুন দিয়ে আর কি করে চলতে পারে, পুরাতন তরিকা দিয়ে আর কি করে চলতে পারে, পুরাতন অবস্থা দিয়ে আর কি করে চলতে পারে। নতুন নতুন অবস্থা আসবে, নতুন নতুন সমস্যা আসবে, নতুন সমস্যার নতুন নতুন ব্যাখ্যা আসবে, নতুন নতুন ইস্তেহাদ আসবে। পুরাতন অবস্থায় চললে আমরা বিজ্ঞান ভিত্তিক জবাব দিতে পারবো না, বিজ্ঞান ভিত্তিক ইসলামকে বাস্তবায়ন করতে পারবো না, বিজ্ঞান ভিত্তিক জীবনযাপন করতে পারবো না। বিজ্ঞানের সাথে তাল মিলিয়ে আমরা আমাদের এই জীবনটাকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যেতে পারবো না। অতএব আমাদেরকে নতুন করে কর্মসূচি গ্রহণ করতে হবে। এই সকল প্রকার অবস্থা হচ্ছে ইসলাম বিধ্বংসী বিষয়, ইমান বিধ্বংসী বিষয়। যে যেইভাবেই যে কাজই করছেন না কেন, যে যেইভাবে ইসলামের জন্য যে খেদমতি করছেন না কেন, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি আল্লাহ এবং তার রাসূলের বিধানগুলো সন্তুষ্ট চিত্তে আমরা মেনে নিতে না পারি, সন্তুষ্ট চিত্তে যদি এর বাস্তবায়ন করতে না পারি, সন্তুষ্ট চিত্তে যদি এর প্রতি মানুষের কাছে আহ্বান পৌঁছাতে না পারি, সন্তুষ্ট চিত্তে যদি এর স্বীকারোক্তি মানুষের কাছে দিতে না পারি, তাহলে আমাদের ইমানের মধ্যে কপটতা যুক্ত হবে এবং আমাদের ইমান বিধ্বংস হয়ে যাবে, ইসলাম বিধ্বংস হয়ে যাবে। ইসলাম এবং ইমানের সাথে আমাদের কোন প্রকারের সম্পর্ক থাকবে না, সেই ইমানটা হবে নিফাকের ইমান, সেই ইমানটা হবে কুফুরির ইমান, সেই ইমানটা হবে মুনাফিকের ইমান, সেই ইমানটা হবে মুশরিকি ইমান, সেই ইমানটা হবে কুফুরির ইমান। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এই প্রকারের আমল যারা করবে, এই প্রকারের ইমান যারা আনবে, তাদের সারা জীবনের সকল আমল, সারা জীবনের সকল স্বীকৃতি, সারা জীবনের সকল প্রকার বাস্তবায়ন সব কিছুকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। তারা শুধুমাত্র একদম রিক্ত হস্তে খালি হাতে কিয়ামতের দিন দাঁড়াবে এবং জাহান্নামের অতল তলে তাদেরকে নিক্ষেপ করা হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, ইসলাম ভঙ্গকারী বিষয়ের মধ্যে হতে ছয় নম্বর বিষয় আল ইস্তিহজা ফিদ্দিন, দীন সম্পর্কে কটূক্তি করা, আল ইস্তেজা উফিদ্দিন, যে ব্যক্তি দিনের দিনকে নিয়ে কটুক্তি করবে, দিনের কোন অংশকে নিয়ে কটুক্তি করবে, আল্লাহকে নিয়ে কটুক্তি করবে এবং আল্লাহ রসুলকে নিয়ে কটুক্তি করবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে নিয়ে যে ব্যক্তি কটুক্তি করবে এবং যারা আল্লাহ এবং তার রসুলের বিধানকে মান্য করে চলে, আল্লাহ এবং তার রসুলের বিধানকে যারা বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা চালায়, মুমিনদের সম্পর্কে যারা কটুক্তি করবে, তাদের ইমান বিধ্বংস হয়ে যাবে, তাদের ইসলাম নষ্ট হয়ে যাবে, তারা মুমিনদের জামাত থেকে ছিটকে পড়বে, তাদের ইসলামের মধ্যে কোন প্রকার অংশ থাকবে না, মুমিনদের সাথে তাদের কোন প্রকারের সম্পর্ক থাকবে না। দীন সম্পর্কে বিদ্রুপ, আল্লাহ সম্পর্কে বিদ্রুপ, আল্লাহ রসুল সম্পর্কে বিদ্রুপ, মুমিনদের সম্পর্কে বিদ্রুপ, আল্লাহর কিতাব সম্পর্কে বিদ্রুপ, দীনের কোন অংশ সম্পর্কে বিদ্রুপ, অথবা যারা দীন মেনে চলছে তাদের সম্পর্কে কোন প্রকার বিদ্রুপ করা, ঠাট্টা মস্কারা করা, হাসি তামাশা করা, মুসলিমকে নিয়ে, ইসলামকে নিয়ে, ঈমানকে নিয়ে, রসুলকে নিয়ে, কিতাবকে নিয়ে, দীনের কোন বিধিবিধানকে নিয়ে, দীনের পরিপূর্ণ বিধিবিধান অথবা আংশিক বিধিবিধানকে নিয়ে কোনরূপ ঠাট্টা মস্কারা করা, হাসি তামাশা করা এবং কোন রকম বিদ্রুপ করা, ঈমান ভঙ্গকারী বিষয়, ঈমান একদম বিধ্বংস হয়ে যাবে, ঈমান একবারে নষ্ট হয়ে যাবে। আজকে আমরা দেখতে পাই আমাদের সমাজের যে অবস্থা, যে ব্যক্তি ইসলাম যত বেশি ফলো করে তাকে নিয়ে মানুষ তত বেশি হাসি ঠাট্টা বিদ্রুপ করে, সে সমাজের কাছে তত বেশি হাসি ঠাট্টার পাত্র হয়ে দাঁড়ায়, সে সমাজের কাছে তত বেশি মন্দ ব্যক্তি হিসাবে পরিচিতি লাভ করে, সমাজের সবচাইতে পাগল ব্যক্তি হিসাবে সে সমাজের কাছে পরিচিতি লাভ করে, সমাজের মানুষগুলো তাকে পাগল বলে, সমাজের মানুষগুলো তাকে বেদিন বলে, সমাজের মানুষগুলো তাকে নিয়ে বিভিন্ন ধরনের ঠাট্টা মস্কারা করে। আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে যে সমস্ত মুসলিম মা বোনরা হিজাব করে রাস্তায় বের হচ্ছেন তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে। কয়েকটা ঠাট্টা বিদ্রুপের মধ্যে হতে একটা ঠাট্টা বিদ্রুপ হচ্ছে তাদের এই হিজাবকে নিয়ে, যে এরা হচ্ছে আনকালচার, এদের সংস্কৃতি বলতে কিছু নেই, এরা হচ্ছে অভদ্র, এদের ভদ্রতা বলতে কিছু নেই, অভদ্র বর্বর যুগের লোক, এরা বর্বরতাকে টেনে আনছে, দেখো না কেমন ভাবে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কেমন ভাবে নিজেদের চাল চলন করছে, বর্বরতা হিসাবে তাদেরকে উল্লেখ করছে এবং আনকালচার বলছে যারা আজকে হিজাব করছে মুসলিম মা বোনদেরকে। এটা শুধুমাত্র অমুসলিম দেশে নয়, দুঃখজনক সত্য বাংলাদেশের মতো একটা মুসলিম দেশ, যে দেশটা সারা পৃথিবীতে মুসলিম দেশ হিসাবে পরিচিতি লাভ করেছে, সেই দেশেও রাস্তাঘাটে মা বোনদেরকে এই সমস্ত অপবাদ শুনতে হয় যে আনকালচার একটা মেয়ে যাচ্ছে যার কোন সংস্কৃতি নেই, যে সেই পূর্ববর্তী বর্বর যুগের দিকে ফিরে যেতে চায়। আরো একটা কটুক্তি করা হয়, যে সমস্ত মা বোনরা চোখ মুখ ঢেকে রাস্তা দিয়ে কালো কাপড় দিয়ে হিজাব করে যারা চলে যাচ্ছেন তাদেরকে নিনজা হিসাবে আখ্যায়িত করা হচ্ছে, যে নিনজা যাচ্ছে। এটা আল্লাহকে নিয়ে, তার দিনকে নিয়ে, রাসূলের আনিত বিধানকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে। আবার বলা হচ্ছে এদেরকে যখন কালো কাপড় পরে বোরকা পরে যাচ্ছে যে ভূত আসছে। গত কয়েকদিন আগে আমাদের একজন দিনী ভাইকে গাজীপুর জেলার ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আমাদের এক দিনী ভাইয়ের মাকে অ্যারেস্ট করা হয়েছে। তার অপরাধ ছিল যে তিনি কোর্টে বোরখা পরে কয়েকদিন যাবৎ ঘোরাঘুরি করেছেন, তার সন্তান জেলে রয়েছে মিথ্যা মামলা নিয়ে, জেএমবির নামে মিথ্যা মামলা দিয়ে তার সন্তানকে অ্যারেস্ট করিয়ে রাখা হয়েছে আজকে প্রায় আড়াই বছর যাবৎ। তার ছেলের জন্য তিনি কোর্টে যাচ্ছেন বারবার তদবির করতে, এই তদবির করতে যাওয়ার কারণে তার একটাই মাত্র অপরাধ, সে বোরখা পরে গিয়েছে, বোরখা পরিহিত অবস্থায়, নিকাব পরিহিত অবস্থায় সে আদালতে ঘোরাঘুরি করছে। গাজীপুর জেলার আইনজীবী সমিতির সভাপতি এবং সেক্রেটারিদের লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে অ্যারেস্ট করিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ নামায় লেখা হয়েছে যে এই মহিলাটির গত কিছুদিন যাবৎ বোরখা পরিহিত অবস্থায়, নিকাব পরিহিত অবস্থায় মুখ ঢেকে আদালত প্রাঙ্গণে আনাগোনা করছে, তার ব্যাপারে আমরা সন্দেহ পোষণ করছি, তাকে আইনের আশ্রয় নিয়ে যাওয়া হোক, তাকে জিজ্ঞাসাবাদ করা হোক। এই বলে এই রমাদান মাসে এই মুসলিম মাকে, এই মুসলিম বোনকে অ্যারেস্ট করিয়ে দেওয়া হয়েছে। কোন দেশে? কোন কাফের দেশে? ফেরাউনের কোন দেশে? ফ্রান্সে, আমেরিকাতে? না, মুসলিম দেশে, মসজিদে, শহরের দেশে। আজ আর এদেশ মসজিদের শহর নেই, এদেশ এখন মূর্তির শহর, ঢাকা শহর এখন মূর্তির শহর, ঢাকা শহরের একমাত্র পরিচিতি এখন মূর্তির শহর, মসজিদের শহর নয়। ঢাকা শহরের একমাত্র পরিচিতি এখন মুসলিমদেরকে অপদস্থ করো, মুসলিমদেরকে হয়রানি করো, মুসলিমদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদের উপরে জুলুম নির্যাতন করো, আলেম উলামাদের উপরে জুলুম নির্যাতন করো, আলেম উলামাদেরকে বিভিন্নভাবে অপদস্থ করো, তাদেরকে বিভিন্নভাবে কোণঠাসা করে রাখো। এই শহরে পরিণত হয়েছে এখন ঢাকা শহর, আল্লাহর পক্ষ থেকে বালা চলে এসেছে। এর পিছনে কারণও হচ্ছে আমরা আলেম উলামারা, এর পিছনে কারণও হচ্ছে আমরা। আমরা আল্লাহর দিনকে গোপন করে রাখতে চেষ্টা করেছি, আল্লাহর দিনের কিছু অংশকে মানুষের কাছে পেশ করতে চেষ্টা করেছি, আর কিছু অংশকে গোপন করে রাখতে চেষ্টা করেছি। বিভিন্ন ভয় ভীতি এই সমস্ত অজুহাত দেখিয়ে আমরা আল্লাহর দিন প্রচার থেকে বিমুখ হয়ে গিয়েছি। আল্লাহর দিনের আহ্বানগুলোকে মানুষের সামনে প্রচার করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের ওসিলাকে পেশ করছি, বিভিন্ন অপবাদ অপদস্থের ভয়ে আমরা ঘর কোনা হয়ে গিয়েছি। এই সমস্ত কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে এই সমস্ত বালা চাপিয়ে দিয়েছেন, পরিস্থিতি আরো ভয়ানক পরিস্থিতির দিকে এগিয়ে চলছে। এই অবস্থায় যদি আলেম উলামারা বের হয়ে না আসেন, এই অবস্থায় যদি আলেম উলামারা আল্লাহর বিশুদ্ধ দ্বীনের প্রচার প্রচারণা যদি চালিয়ে না যান, এই অবস্থায় যদি তারা নিঃস্বার্থভাবে আপোষহীনভাবে আল্লাহর দ্বীনের দিকে অগ্রসর না হয়ে আসেন, তাহলে পরিস্থিতি আরো খুব খারাপ দিকে যাবে। যেইভাবে পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছিল এর চাইতে বেশি খারাপ হবে। পিছনে যে দিনগুলো চলে গিয়েছে ভালো গিয়েছে, সামনে যে দিনগুলো আসছে আমাদের জন্য খুব খারাপ দিন আসছে বলেই মনে হচ্ছে। আমাদের কাছে আজকে ইসলামের কোন বিধিবিধান আর পরিষ্কার করে তুলে ধরছেন না আলেম সমাজ। জিহাদের বিষয় নিয়ে অত্যন্ত অপব্যাখ্যা সৃষ্টি হয়েছে, অত্যন্ত অপব্যাখ্যা সৃষ্টি করে জিহাদের নামে এদেশে বোমাবাজিকে সৃষ্টি করা হয়েছে, জিহাদের নামে জঙ্গিবাদকে, জঙ্গিবাদের আমদানি করা হয়েছে ভারত থেকে, ইসরায়েল থেকে, ইংল্যান্ডে থেকে। জিহাদের নামে জঙ্গিবাদকে আমদানি করে এদেশের ইসলাম এবং মুসলিমদেরকে কলুষিত করে একটা অন্যায় এবং ভীতিকর পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছে। এ জিহাদ আসলে সেই জিহাদ নয়। জিহাদ বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল যেভাবে জিহাদ করতে নির্দেশ করেছেন এবং রাসূল যেভাবে জিহাদ করে গিয়েছেন সেটাই হচ্ছে প্রকৃত জিহাদ। জেএমবির এ জিহাদ জিহাদ নয়, আল কায়েদার এ জিহাদ জিহাদ নয়, আফগানিস্তানের এই জিহাদ জিহাদ নয়, ইরাকের এই জিহাদ জিহাদ নয়, ফিলিস্তিনের এই জিহাদ জিহাদ নয়, ইয়ামানে যে জিহাদ চলছে এ জিহাদ জিহাদ নয়। এ জিহাদের সাথে আল্লাহ এবং তার রাসূলের কোন সম্পৃক্ততা নেই। এই জিহাদের সাথে জিহাদের আমিরদের সম্পৃক্ততা রয়েছে, এই জিহাদের সাথে বিভিন্ন নেতা নেত্রীদের সম্পৃক্ততা রয়েছে, বিভিন্ন আদর্শের সম্পৃক্ততা রয়েছে। এই জিহাদের সাথে আমরা আসলে একমত নই। কেন আমাদের ভাইদেরকে এভাবে অন্যায় অবিচার করা হবে, কেন আমাদের ভাইদেরকে এভাবে অত্যাচার করা হবে, কেন আমাদের মা বোনদেরকে এভাবে কারাগারে আটকে রাখা হবে, কেন অন্যায়ভাবে তাদেরকে এভাবে অপদস্থ করা হবে? আর আলেম উলামারা আর কতদিন মুখ বুঝে এগুলোকে সহ্য করবেন, কতদিন পর্যন্ত তারা আর মানুষের কাছে উপস্থাপন করবেন না বিভিন্ন অজুহাত দিয়ে? আল্লাহ তাআলা আলেম উলামাদের মুখগুলোকে খুলে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর দিন সম্পর্কে কটূক্তি, এত গেল মহিলাদের সম্পর্কে হিজাব পরা। আমাদের যে সমস্ত যুবক ভাইয়েরা আজকে দাড়ি গ্রহণ করেছেন তাদের দাড়িকে নিয়ে কটূক্তি চলছে, দাড়িকে নিয়ে কটূক্তি। এই বয়সটা কি দাড়ি রাখার বয়স হলো? তুমি এখন দাড়ি রেখেছ, মুখের মধ্যে এই সমস্ত কি জঙ্গল উঠিয়েছ, জঙ্গলের মতো দেখা যায়, জঙ্গলির মতো বসবাস করছো, জঙ্গলির মতো জীবনযাপন করছো। তুমি এই বয়সে এই দাড়ি রেখে ফেলেছ, বিয়ে করবে কোথায়? কোন মেয়ে কি তোমাকে বিয়ে করবে? আর বিভিন্ন মা বোনদেরকে দেখা যাচ্ছে, বুবনদেরকে দেখা যাচ্ছে, যারা ইসলামের নাম নিচ্ছে, মুমিন হিসাবে যারা নিজেদেরকে পরিচিতি দিচ্ছে, মুসলিম হিসাবে পরিচয় দিচ্ছে, এই সমস্ত মা বোনদের কাছে যখন বিয়ের প্রস্তাব পাঠানো হচ্ছে, বিয়ের প্রস্তাব যাচ্ছে, তখন তারা শর্ত দিচ্ছে, দাড়িটাকে কেটে আসো, দাড়িটাকে শেভ করে আসো, দাড়িওয়ালা জামাই আমার আর চলবে না। কারা বলছে? কাফের মুশরিকরা, মুসলিম মেয়েরা একথা বলছে। দাড়ি তাদের কাছে আজকে অত্যন্ত ঘৃণার বিষয়, অত্যন্ত ঘৃণার বিষয় দাড়ি তাদের কাছে, হিজাব তাদের কাছে ঘৃণার বিষয়, এইভাবে মুসলিম জীবনযাপন তাদের কাছে ঘৃণার বিষয়। আমরা যারা আজকে টাকনুর উপরে কাপড় পরছি, এই টাকনুর উপরে কাপড় পরাকে নিয়ে বিভিন্নভাবে ব্যঙ্গ বিদ্রুপ করছে, জান কালচার লোক যাচ্ছে, কি ব্যাপার ভাই, রাস্তায় কি পানি জমেছে নাকি, রাস্তায় কি ড্রেনের নর্দমা উঠে এসেছে নাকি, আপনারা কেন কাপড়টাকে এত উঁচু করে চলছেন, কেন এই বিষয়টাকে এইভাবে রেখেছেন? বিভিন্নভাবে অপদস্থ করা হচ্ছে, হিংসা বিদ্রুপ, ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনিত বিষয় সম্পর্কে। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুত তাওবার 65 এবং 66 নম্বর আয়াতে এই ধরনের ঠাট্টা বিদ্রুপের একটা অবস্থান, ঠাট্টা বিদ্রুপের একটা নমুনা পেশ করেছেন, ঠাট্টা বিদ্রুপের একটা নমুনা পেশ করেছেন তিনি, এবং এটাকে তিনি ইমান বিধ্বংসী কারণ হিসাবে, ইসলাম বিধ্বংসী কারণ হিসাবে, জাহান্নামে যাওয়ার কারণ হিসাবে উল্লেখ করেছেন। সূরা তাওবা 65 এবং 66 নম্বর আয়াত। প্রেক্ষাপট ছিল এরকম, তাবুকের যুদ্ধ যখন সংগঠিত হল, তাবুকের যুদ্ধ ইসলামে যতগুলো জেহাদ হয়েছিল তার মধ্যে হতে অন্যতম একটি জেহাদ হচ্ছে তাবুকের জেহাদ। এই জেহাদের অবস্থা হয়েছিল অত্যন্ত নাজুক, এই জেহাদের পরিবেশ পরিস্থিতি ছিল অত্যন্ত নাজুক। এই জেহাদে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, এই জেহাদে যাবার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করছেন, সেই অবস্থায় অন্যান্য যখন যতগুলো জেহাদ করেছেন আগে থেকেই সাহাবাদেরকে জেহাদের অবস্থান জানিয়ে দিয়েছিলেন, কোথায় আমরা সফর করছি এই অবস্থান তিনি জানিয়ে দিয়েছিলেন। কিন্তু এই জেহাদটা ছিল অত্যন্ত নাজুক পরিস্থিতির একটি জেহাদ, সাহাবাদেরকে আগে জানানো হচ্ছিল না যে কোথায় যাওয়া হচ্ছে, কিভাবে যাওয়া হচ্ছে, কোথায় জেহাদ হবে, কার বিরুদ্ধে জেহাদ হবে, এটা আমভাবে ব্যাপকভাবে সকল সাহাবি জানতেন না, কিছু সংখ্যক সাহাবিরা শুধুমাত্র জানতেন। এই জেহাদ অত্যন্ত কষ্টের জেহাদ ছিল, অত্যন্ত ভয়ানক পরিস্থিতির জেহাদ ছিল। হাদিসে এই জেহাদে যে সমস্ত ব্যাখ্যাগুলো এসেছে, অত্যন্ত গরম পরিবেশে, গরম সময়ে যারা জেহাদে গিয়েছিল, তাবুকের জেহাদ হয়েছিল, সেই সময় ছিল একেবারে গ্রীষ্মের সময়, প্রচন্ড রকম তাপদাহ ছিল, চারদিকে মরুভূমিতে চারদিক থেকে পানি শুকিয়ে গিয়েছিল। এই অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবিদেরকে নিয়ে জেহাদে অগ্রসর হওয়া শুরু করলেন। জেহাদে তখনও জেহাদ শুরু হয়নি, এর মধ্যে পথিমধ্যে রাস্তার মধ্যে তাদের রসদের সংখ্যা আস্তে আস্তে কমতে শুরু করল, তাদের খানা খাদ্য খানা পানি তাদের থেকে আস্তে আস্তে কমে গেল। একটা পর্যায়ে দেখা গেল যে তাদের পানি শূন্যতা দেখা যাচ্ছে, তাদের কাছে পানি আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা পানি শূন্য অবস্থায় জীবনযাপন করছে, মরুভূমিতে প্রচন্ড রকম তাপের মধ্যে তারা বসবাস করছে, গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, যেই দিকে যাচ্ছে কোথাও পানি পাচ্ছে না, এমন একটা আশঙ্কা দেখা দিল। তারা কিছু লোক যখন পানির সংগ্রহের জন্য, পানি খোঁজার জন্য বের হতো, এই আশা নিয়ে বের হতো যে আমরা আর পানি নিয়ে ফিরে আসতে পারবো না, কোথাও পানি খুঁজে পাওয়া যাচ্ছিল না। খাদ্যের সংকট দেখা দিল, পানির যখন সংকট দেখা দিল তখন পরিস্থিতি এমন হল যে উট জবাই করে, উটের গলার ভিতরে যে পানি রাখার একটা পাত্র রয়েছে, উট যেখানে পানি জমা করে রাখত সেই পানিগুলোকে, ময়লা দুর্গন্ধযুক্ত পানিগুলোকে উট জবাই করার পরে সেই পানিগুলোকে বের করে সাহাবিরা পান করতেন। এমন একটা ভয়াবহ পরিস্থিতি দেখা দিল, খাদ্যের এমন সংকট দেখা দিল যে একটা খেজুরকে ভাগ করে সারা দিনের খাদ্য ছিল দুইজন অথবা তিনজন সাহাবির, একটা খেজুর সারা দিনের খাদ্য দুইজন অথবা তিনজন সাহাবির। আবার খাদ্যের সংকট দেখা দিল যে একটা খেজুরকে ভিজিয়ে সেই ভিজানো পানি পান করত দুই তিনজন, আবার সেইটাকে ভাগ করে খেত আবার দুই তিনজন। এমন অবস্থা দেখা দিল, ভয়ানক পরিস্থিতি, খাদ্যের সংকট, পানির সংকট, সাহাবাদের মধ্যে সন্দেহ দেখা দিল, তারা এই কথা আশঙ্কা করে ফেললেন, কি ব্যাপার, আমরা কি সত্যের উপরে নেই, যদি আমরা সত্যের উপরে থেকে থাকি, আল্লাহর রাস্তায় যদি আমরা জেহাদ করতে এসে থাকি, তাহলে আজকে আমাদের এই পরিস্থিতি কেন দাঁড়ালো, আমরা কেন এত কষ্ট করছি। এই অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আবেদন করছেন যে ইয়া রসুল আল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, ইস্তিসকার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে পানি দেন, আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টির পানি, বরকতের পানি দান করেন। আমাদের এই অবস্থা হচ্ছে, সাহাবিদের মধ্যে এই ধরনের কথাবার্তা চলছে, তারা খুব কষ্ট পাচ্ছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আসলেও কি আমি কল্যাণের জন্য দোয়া করব, আসলেও কি আমি এমনটি করব? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন, এমনই মুহূর্তে বৃষ্টি আসলো, সাহাবিরা সবাই গোসল করে নিলেন, তারা তাদের পাত্রগুলোকে পানি দিয়ে ভরে নিলেন, একেবারে পেট ভরে তারা পানি পান করলেন, পাত্রগুলোকে পানি দিয়ে ভরপুর করে তারা সেখান থেকে আবার রওনা করা শুরু করলেন। অবস্থা দেখা গেল যে সাহাবিরা যেখানে ছিল, এই মুসলিম কাফেলা যেখানে ছিল শুধুমাত্র সেখানেই বৃষ্টি হয়েছে, এর বাইরে আর বৃষ্টি হয়নি। আল্লাহ তাআলা এই বৃষ্টির মাধ্যমে তাদের অন্তরের মধ্যে পবিত্রতা এনে দিলেন, তাদের অন্তরের মধ্যে আবার শান্তি এনে দিলেন, তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা আবার রহমত বর্ষণ করলেন এই বৃষ্টির মাধ্যমে, তারা আবার সতেজ হয়ে উঠল এবং তারা আবার পথ চলতে শুরু করল। এই তাবুক যুদ্ধ, তাবুক যুদ্ধের পূর্ব মুহূর্তে এবং তাবুক যুদ্ধের পরপর মুনাফিকরা একদম খোলাখুলি অবস্থানে চলে এসেছিল, মুনাফিকরা একদম খোলাখুলি অবস্থানে চলে এসেছিল আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর রসুলের বিরুদ্ধে এবং মুসলিম মুমিনদের বিরুদ্ধে তারা খোলাখুলি অবস্থান নিয়ে এসেছিল এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করার জন্য তারা একটি মসজিদও নির্মাণ করেছিল, যেই মসজিদটি হয়েছিল মসজিদে দিরার নামে, আল্লাহ তাআলা যাকে ক্ষতির মসজিদ হিসেবে উল্লেখ করেছিলেন। এটি হয়েছিল এই তাবুক যুদ্ধের ঠিক পূর্ব মুহূর্তে এবং তাবুক যুদ্ধ থেকে ফেরার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদটাকে উদ্বোধন করার জন্য ওয়াদা করেছিলেন তাদের কাছে যে ইনশাআল্লাহ আমি যুদ্ধ থেকে ফিরে এসে তোমাদের এই মসজিদকে উদ্বোধন করব। এবং তারা সেইখানে যুদ্ধের জন্য অস্ত্র শস্ত্র সব কিছুকে জমা করেছিল, ট্রেনিং ক্যাম্প হিসাবে এই মসজিদটাকে তারা বানিয়েছিল, বানিয়ে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এইটা ছিল তাবুক যুদ্ধের পূর্বের এবং তাবুক যুদ্ধের মুহূর্তের ঘটনা। অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি রূপ লাভ করেছিল এই তাবুক যুদ্ধ। এই তাবুক যুদ্ধ থেকে মুসলিমরা যখন বিজয় লাভ করে ফিরছেন, এই ফেরা অবস্থাতে যুদ্ধ থেকে যখন ফিরে আসছেন মুসলিমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তখন এই ফেরা অবস্থায় একজন মুনাফিক সে বলে ফেলেছিল যে এই যে মুসলিমরা রয়েছে এরা হচ্ছে বড় বড় পেটের অধিকারী, এদের পেটটা হচ্ছে বড়, এরা হচ্ছে পেটুক আর এরা হচ্ছে কাপুরুষ, এরা হচ্ছে পেটুক শুধুমাত্র খায়। আমাদের যে সমস্ত কারি সাহেবরা রয়েছেন, কারি সাহেবানরা রয়েছেন, এরা হচ্ছে শুধুমাত্র খায় আর এরা হচ্ছে পেটুক আর এরা হচ্ছে কাপুরুষ ভীরু পুরুষ, এরা যুদ্ধের ময়দান থেকে সরে যায়, এরা বিপদ আপদ থেকে দূরে সরে যায়। এই কথা বলে ফেলল একজন ব্যক্তি। এ কথা যখন বললে, সেই ব্যক্তি যখন এ কথা বলল, তখন একজন সাহাবি আউব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি ওই কথাটাকে শুনে ফেললেন যে এই ব্যক্তি এই উক্তি করছে যে আল্লাহ রসুলের সাথে যে সমস্ত কারি সাহেবানরা রয়েছেন তারা শুধুমাত্র খায় ভুরি ভোজন করে আর তারা হচ্ছে ভীরু পুরুষ, যখন যুদ্ধ আসে তখন তারা আস্তে আস্তে দূরে সরতে থাকে। এই ছোট্ট একটা উক্তি করলেন, শুধুমাত্র এতটুকু উক্তি করলেন যে এরা হচ্ছে পেটুক আর এরা হচ্ছে ভীরু, পেটুক আর ভীরু, এই ছোট্ট একটা উক্তি করল এই ব্যক্তি আউব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন শুনছেন, তিনি শুনে বলছেন যে আল্লাহর শপথ করে বলছি তুমি মিথ্যা কথা বলছ, তুমি মিথ্যা কথা বলছ, আল্লাহর শপথ করে বলছি তুমি একজন মুনাফেক, তুমি আল্লাহর রসুলের সাহাবিদের সম্পর্কে এমন কথা বলেছ, অবশ্যই তুমি একজন মুনাফেক, তুমি একজন মিথ্যাবাদী, আল্লাহর কসম করে বলছি আমি এক্ষুনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সংবাদ জানিয়ে দিব যে তুমি এ কথা বলছ। এই বলে তিনি দৌড়িয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছেন, গিয়ে ওইখানে উপস্থিত হয়ে দেখছেন যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে চলে এসেছেন এই ব্যক্তির এই কটুক্তি সম্পর্কে, যে এই ব্যক্তি ইসলামকে নিয়ে কটুক্তি করেছে, এই ব্যক্তি আল্লাহ এবং তার রসুলকে নিয়ে কটুক্তি করেছে, এই ব্যক্তি মুমিনদের সম্পর্কে কটুক্তি করেছে, যে সেই ব্যক্তি সেই সাহাবি আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছানোর পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন এই মুনাফিকের নিপাকের অবস্থা, মুনাফিকের এই অবস্থা। মুনাফিক নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য উঠে চড়ে সাথে সাথে সেও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে উপস্থিত হল। উপস্থিত হয়ে সে বলছে, জি ইয়া রাসূলুল্লাহ, আমরা এখন সফরে আছি, দীর্ঘ সফর, খুব কষ্টের সফর, আমরা একেবারে বোর হয়ে যাচ্ছি, এ সফর আমাদের কাছে খুব বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে, একটুখানি শুধুমাত্র আনন্দ করার জন্য, একটুখানি শুধুমাত্র সফরের এই অবস্থাকে কাটিয়ে ওঠার জন্য, আমি একটু আনন্দ করার জন্য শুধুমাত্র এই কথা বলেছি, আমি শপথ করে বলছি যে এই বিষয়ে আমার কোনো ভিন্ন কোনো উদ্দেশ্য নেই, আমি ভিন্ন কোনো উদ্দেশ্যে এই কথা বলিনি, ভিন্ন কোনো উদ্দেশ্য আমার ছিল না, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আমি এই কথা বলিনি, শুধুমাত্র সফরের এই বোরিং অবস্থাটাকে কাটিয়ে ওঠার জন্য, সফরের এই বিরক্তিকর অবস্থাকে কাটিয়ে ওঠানোর জন্য এবং একটু আনন্দ পোষণ করার জন্য, একটু আনন্দ গ্রহণ করার জন্য আমি এই কথাটা বলেছি যে এই কারি সাহেবরা শুধুমাত্র খায় ভুরি ভোজন করে আর তারা ভীরু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলছেন, ওয়ালা ইন সালতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব কুল বিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ বলছেন, যদি তুমি তাদেরকে প্রশ্ন করো, যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো এই বিষয় সম্পর্কে কেন তোমরা এই ধরনের কটুক্তি করলে, কেন তোমরা এই ধরনের আচার আচরণ করলে, এই কথাগুলো বললে, তারা বলবে লায়া কুলুন্না, তারা অবশ্যই বলবে ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব, হে আল্লাহর রসুল আমরা শুধুমাত্র একটু খেল তামাশা করেছি, আমরা শুধুমাত্র একটু খেল তামাশা করেছি, একটু হাসি ঠাট্টা করেছি, আমরা শুধুমাত্র হাসি ঠাট্টা করেছি, বিরক্তিকর পরিস্থিতি থেকে একটুখানি রেহাই পাওয়ার জন্য একটু খেল তামাশা আর হাসি ঠাট্টা করেছি। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, নবী তুমি তাদেরকে বলে দাও আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাজিউন, তোমরা আল্লাহর সাথে, আল্লাহর আয়াতের সাথে এবং আল্লাহর রসুলের সাথে তোমরা ঠাট্টা মস্কারি করো, আল্লাহর সাথে, আল্লাহর আয়াত সমূহের সাথে এবং রসুলের সাথে তোমরা ঠাট্টা করো, বিদ্রুপ করো, মুস্কারি করো, লা তাতাদিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমাদের কোনো আপত্তি চলবে না, তোমাদের কোনো আপত্তি চলবে না, কোনো ওজোর চলবে না, তোমাদের তোমাদের কোনো ওজোরকে গ্রহণ করা হবে না, তোমরা ঈমান আনার পরে কুফুরি করে ফেলেছ। ছোট্ট একটা, ছোট্ট একটা মাত্র উক্তি, ছোট্ট একটা মাত্র উক্তি, হাসি ঠাট্টা করার জন্য একটা উক্তি ইসলাম বিধ্বংসী কারণ হয়ে দাঁড়াচ্ছে, আর আমরা একটার পর একটা ইসলামকে নিয়ে কটুক্তি করে বেড়াচ্ছি। ইসলামের এই আইন কানুন আর এখন চলছে না, কেসাস হচ্ছে বর্বরতার আইন, চোরের হাত কাটা হচ্ছে বর্বরতার আইন, চোখের বদলে চোখ এটা হচ্ছে বর্বর যুগের আইন, নারীকে পর্দার মধ্যে নিয়ে আসা বর্বর যুগের আইন, রজমের ঘটনা বর্বর যুগের আইন, রজমের আইন হচ্ছে বর্বর যুগের আইন, এই সমস্ত একটার পর একটা আইনকে অমান্য করে কটুক্তি করে বিভিন্ন ধরনের আইন পেশ করা হচ্ছে, আর বলা হচ্ছে এটা হচ্ছে বর্বরতা, এটা হচ্ছে অতীতের যুগে চলে যাওয়া, এটা হচ্ছে জাহিলি যুগে চলে যাওয়া, এইভাবে একটার পর একটা বিভিন্ন মতবাদকে পেশ করে ইসলামকে এবং মুসলিমদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে। আমরাও হতবাক হয়ে তাকিয়ে তাকিয়ে তাদের কথাগুলোকে শুনছি, আর শুধুমাত্র এই ছোট্ট একটা কথা বলার কারণে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলছেন আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাজিউন, তোমরা আল্লাহর, আল্লাহর সাথে, আল্লাহর আয়াতের সাথে, আল্লাহর রসুলের সাথে তোমরা ঠাট্টা মস্কারা করো, তোমরা বিদ্রুপ করো, তোমাদের কোনো আপত্তি চলবে না, তোমাদের কোনো ওজোর চলবে না, তোমরা ঈমান আনার পরে আবার কুফরিতে প্রত্যাবর্তন করেছ, ঈমান আনার পরে তোমরা আবার কাফের হয়ে গিয়েছ, এই হল ইসলাম বিধ্বংসকারী বিষয়। আল্লাহ তাআলা এই সমস্ত ঠাট্টা বিদ্রুপ থেকে আমাদেরকে হেফাজত করেন, ইসলাম বিধ্বংসী বিষয়বস্তু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, ঈমান বিধ্বংসী বিষয়বস্তু থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, ঈমান বিধ্বংসী যতগুলো বিষয় রয়েছে প্রকাশ্য অপ্রকাশ্য সকল বিষয় থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ঈমান অর্জন করার তৌফিক দান করেন, নিফাকি এবং কপটতা মুক্ত ঈমানের উপরে চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, আল্লাহকে নিয়ে, তার দীনকে নিয়ে, তার রাসূলকে নিয়ে, মুমিন মুসলিমদেরকে নিয়ে এই সমস্ত বিদ্রুপ করা থেকে আল্লাহ আমাদেরকে বিরত রাখেন, ইসলামকে নিয়ে যারা হাসি ঠাট্টা করে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, ইসলামের আইনকে নিয়ে যারা ব্যঙ্গ বিদ্রুপ করে, আল্লাহকে নিয়ে যারা ব্যঙ্গ বিদ্রুপ করে, রাসূলকে নিয়ে যারা ব্যঙ্গ বিদ্রুপ করে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, আর যদি তাদের নসিবে হেদায়েত না থেকে থাকে আল্লাহ তাদের থেকে উত্তম বদলা নিয়ে নেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এলেমে বরকত দান করেন, আল্লাহ আমাদের দীনে বরকত দান করেন, আল্লাহ আমাদের ঈমানে বরকত দান করেন, আল্লাহ আমাদের আমলে বরকত দান করেন, আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করেন, আল্লাহ এই রমাদানে পরিপূর্ণ বরকত অর্জন করার তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।